SBS Radio. খালেদ মাহমুদ আজাদ বাংলাদেশে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। তারপরে একটি লম্বা সময় তিনি মধ্যপ্রাচ্যে কাজ করেছেন। 2017 সালে তিনি যখন অস্ট্রেলিয়াতে চলে আসেন, তারপর তার এত পড়াশোনা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তিনি তার উপযোগী কাজ পাচ্ছিলেন না। এরপর তিনি টেফ নিউ সাউথ ওয়েলসে দুটি কোর্স করেন এবং এখানে কাজ পেতে তার অনেক সুবিধা হয়। শ্রোতা বন্ধুরা, এখন আমরা কথা বলছি খালেদ মাহমুদ আজাদের সঙ্গে। খালেদ মাহমুদ আজাদ, SBS বাংলায় আপনাকে স্বাগতম। আচ্ছা, আপনি যে বাংলাদেশে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করলেন এবং মধ্যপ্রাচ্যে প্রায় 8-10 বছর কাজ করলেন, এত পড়াশোনা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় এসে আপনার কাজ পেতে সমস্যা হলো, তো এই বিষয়ে আপনি কি মনে করেন?
আমার যেটা হলো, আমি 17-তে আসলাম। 17-তে এসে আমি অয়েল এন্ড গ্যাসে ছিলাম। তো অয়েল এন্ড গ্যাসে আমি মোটামুটি কনফার্ম ছিলাম যে আমি হয়তো আসলে অয়েল এন্ড গ্যাস আমি ঢুকতে পারবো, যেটা হয়নি। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি আমার কিছু সার্টিফিকেট এডুকেশন ছিল। আমি ওয়েল্ডিং ইন্সপেক্টর ফ্রম আমেরিকান ওয়েল্ডিং সোসাইটি, তারপর এসএনডি লেভেল 2। তো আসলাম, এসে সিভি সাবমিট করলাম, হয়নি কিছু, মাত্র 3টা কল পেয়েছি ইন্টারভিউ, একটা তো হয়নি। পরে গিয়ে চিন্তা করলাম যে অস্ট্রেলিয়ান কিছু পড়াশোনা শুরু করি। তারপর টেফে ভর্তি হলাম। টেফে প্রথমে আমি সার্টিফিকেট 4 করলাম লিভারপুল টেফে। তারপর গিয়ে সেটা করার পর আমি গেলাম হলো
কি, এটা কি ওয়ার্ক হেলথ এন্ড সেফটি বিষয়ে ছিল?
হ্যাঁ, ওয়ার্ক হেলথ এন্ড সেফটি। হ্যাঁ,
এটা কি 6 মাসের কোর্স ছিল?
হ্যাঁ, 6 মাস। তারপর ওটা করলাম। ওটা করার পর মাঝখানে আমি অর্জ করছি, ওই আমি রিটেল টক্সিক অটফ্রিজে ভ্যাকুয়াম ক্লিনার যারা সেল করে। তো 2017 আসার পর মাসখানেক আমি বেকার ছিলাম, মাসখানেক ধরেন 2 মাস। তারপর গটফ্রিজে ঢুকলাম। গটফ্রিজে ঢুকতে ঢুকতে পার্ট টাইমে এই সার্টিফিকেট 4 করলাম। তারপর গিয়ে ডিপ্লোমা করলাম কোয়ালিটি অডিটার। ডিপ্লোমা করতে গিয়ে আমার এসটি জর্জে ওই জেনেটের সঙ্গে পরিচয়। তো আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স গুলো বলি, নিজের দোষী বলতে পারেন, ওভার কনফিডেন্ট ছিলাম যে 10-9-10 বছর অয়েল গ্যাসে ছিলাম, হয়তো ভাবছিলাম যে আমি যে কোনো ভাবে ওভারকাম করতে পারবো। তো ইন্টারভিউতে অস্ট্রেলিয়াতে ইন্টারভিউতে একটু অন্য ধরনের হয়। যেমন ধরেন অস্ট্রেলিয়াতে এইচআর খুব প্রায়োরিটি পায় ইন্টারভিউতে, মিডল ইস্টে যেটা হয় না। মিডল ইস্টে আপনি আপনার টেকনিক্যাল বসকে স্যাটিসফাই করতে পারলে আপনার জব হয়ে যাবে, এইচআর তারা তো খাটায় না। আমি একদম ক্লিয়ার করেই বলি, তো এখানে আমার ইন্টারভিউতে সেম কেস, প্যানেল হয়, প্যানেলে এইচআর থাকে, তারপর টেকনিক্যাল বসরা থাকে। তো টেকনিক্যাল বস, আমার 3টা ইন্টারভিউতে টেকনিক্যাল বস যথেষ্ট স্যাটিসফাইড ছিল, কিন্তু এইচআরে গিয়ে আমি অতটা সুবিধা করতে পারি নাই, কারণ এইচআরদের কিছু চেকলিস্ট ভিত্তিক কিছু প্রশ্ন থাকে। হ্যাঁ, তো আমার মাথায় যে ছিল, আমি তো যেটা আমার ভুল হয়েছিল আর কি, আমি চিন্তা করছি যে এগুলো আমি তো টেকনিক্যাল বস বসকে স্যাটিসফাই করছি, এখন এইচআর জাস্ট ট্যাম্পাস করলেই হয়ে যাবে, যার জন্য একটা তো কল হয়নি, 3টাই ভালো জব ছিল। গিয়ে ডিপ্লোমা করতে করতে আমি ওই কোয়ালিটি ডিপ্লোমা কোয়ালিটি ম্যানেজমেন্ট এনরোল করলাম। ওখানে একটা মডিউল ছিল এইচআর নিয়ে। দিনে আমার অ্যাকাউন্টের মধ্যে মনে হলো এটা তো আমার ক্লাস না, এইচআর দিয়ে আমি কি করবো, আমি রং ক্লাসে আসছি। কিন্তু কতক্ষণ যাওয়ার পরে বুঝতে পারলাম না, এই জিনিসগুলো কিন্তু আমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করছে না, এইভাবে তারা প্রশ্নগুলো ঘুরাই ফিরাই জিজ্ঞেস করে। তারপর মোটামুটি ভালো লাগলো। তারপর 4 সপ্তাহ ক্লাসটা করলাম, করার পরে একটা ইন্টারভিউ কল দিলাম। ইন্টারভিউতে যেটা আমার গুড লাক বলতে পারেন, আবার দোয়া বলতে পারেন, যে এইচআর ছিলেন উনি, মানে আমাদের বসের ওয়াইফ, ওনার প্রশ্নগুলো পুরোপুরি ওই জেনারেটর ক্লাসে যা ছিল তার সামারে ছিল।
আপনি বলছেন যে ঘটনাচক্রে আপনি এই কোর্স দুটো করেন, নাকি আপনাকে কেউ সাজেস্ট করেছিল যে এই কোর্সগুলো করলে সুবিধা হবে?
কারণ আমার এক্সপিরিয়েন্সটা ছিল কোয়ালিটি কন্ট্রোলে, ঠিক আছে, আমার যে মিডল ইস্ট এক্সপিরিয়েন্স ছিল, আমরা কোয়ালিটি করতাম। আমি এখানে গিয়েছিলাম হলো গিয়ে টেফে ডিপ্লোমা অন কোয়ালিটি অডিট কোর্স করতে। তো ওখানে 4-5টা মডিউলের মধ্যে একটা মডিউল ছিল এইচআর নিয়ে। আমি আগে জানতাম যে এই জিনিসগুলো আমার এতটা হেল্প করবে। ওই মডিউলের পরে কিছুদিন পরে আমার ইন্টারভিউ কলটা হলো। তারপর গিয়ে ইন্টারভিউ দিলাম, 3টা ইন্টারভিউ দিলাম, একদিন ফিল্ড ট্রেনিং করলাম, তারপর গিয়ে জব হয়ে গেল।
তো এখানে যারা বাংলাদেশ থেকে বা বাংলাদেশের মানুষ যারা পৃথিবীর অন্যান্য দেশে থাকেন, যেমন আপনি মধ্যপ্রাচ্যে থাকতেন, তো তারা যদি অস্ট্রেলিয়াতে পাকাপাকি ভাবে চলে আসতে চান স্কিল মাইগ্রেন্ট হিসেবে, তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন?
স্কিল মাইগ্রেশন করতে হলে যেটা সবাই ভুল করে, প্রথমে প্রথমে খুঁজতে থাকে কি কিভাবে আমি ল্যাঙ্গুয়েজ আয়ত্ত না করে বাইরে যাব, ঠিক আছে, যেটা আমি রিয়েলাইজ করছি, ঠিক আছে। তারপর তারা যায় এজেন্টের কাছে, এজেন্টের কাছে গিয়ে অনেকগুলো টাকা খরচ করে, পরে গিয়ে ঠিকই তাদেরকে আয়ত্ত করতে হয়। অনেক এজেন্ট, আপনি যদি এখনো যান, যদি বলেন যে ভাই আমি 4.5 পাইছি আয়ত্তে, আমি কি যেতে পারবো, এজেন্ট স্ট্রেট আপ আপনাকে বলবে হ্যাঁ আপনি যেতে পারবেন। কি করবে তো এজেন্ট, কি করবে, ধরুন আমি এজেন্ট, আপনি আমার ক্যান্ডিডেট, ঠিক আছে, আপনি 4.5 পাইছেন, কিন্তু এজেন্ট ফেজেন্ট যাওয়ার কোনো দরকার নেই। আপনি জাস্ট অস্ট্রেলিয়া আসতে চাইলে IMI ওয়েবসাইটে যান, ওদের রিকোয়ারমেন্টটা পড়েন, রিকোয়ারমেন্টের দাড়ি কমা ফুল স্টপ আপনাকে সব ম্যাচ করতে হবে। যদি কোনো কিছু পাওয়া যায় আপনার অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড হবে না। এরপর যদি কোনো কিছু মিস করে যদি আপনাকে এজেন্ট বলে যে আপনি করতে পারবেন, তাহলে এজেন্ট আপনার শুধু বোকা বানাচ্ছে, আর কিছুই করতেছে না। কারণ এজেন্টের প্রফিটটা কি, তাহলে যখনই আপনাকে ইয়েস বলবে তাহলে এজেন্ট প্রথম বলবে আপনি তাহলে একটা ফাইল করেন, ফাইল করতে ধরুন গিয়ে 20,000 টাকা নিল আপনার কাছ থেকে, তারপর এই করেন সেই করেন করে করে বছর দেড় বছরের মধ্যে প্রায় 2,00,000 টাকা আপনার কাছ থেকে খসাই নেবে। খসাই নিয়ে লাস্টে বলবে ভাই আমরা তো অ্যাপ্লিকেশন করছি কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ডিনাই হয়েছে। কেন ডিনাই হয়েছে? যে আপনার ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা ওরা ইয়ে করতেছে না। তাহলে কি করতে হবে? আবার আয় আসলেন, তাহলে আপনি দেড় বছর হারালেন, মাঝখানে কিছু টাকাও হারালেন, আবার গিয়ে আয় আসলেন। আমরা আমাদের প্লাস পয়েন্ট ছিল আমাদের চুয়েটের অনেকগুলো বড় ভাই আছে, ওদের কাছ থেকে আমরা গাইডলাইন নিয়ে মোটামুটি আইএমইতে পড়াশোনা করে স্টেপ বাই স্টেপ করে আসছি। আর আমার ছিল আমার 7টা এমপ্লয়মেন্ট ছিল। স্কিল মাইগ্রেশনে যেটা হয়, আপনার যতগুলো এমপ্লয়মেন্ট থাকবে, আপনি যত কোম্পানিতে কাজ করবেন, ওই কেস অফিসারের যদি ডাউট থাকে সে প্রথমে ফোন করবে, ফোন করে যদি সে সার্টিফাইড হয় তো ভালো আলহামদুলিল্লাহ, যদি সে সার্টিফাইড না হয় সে বাংলাদেশ থেকে যদি করেন তাহলে বাংলাদেশ এম্বাসি থেকে অস্ট্রেলিয়ার জন্য হলে অস্ট্রেলিয়ান এম্বাসির লোক আপনার ওই এমপ্লয়মেন্টে যাবে গিয়ে আপনার আপনার এগেইনস্টে ইয়ে করবে যে আপনি কাগজপত্র গুলো যেগুলো সাবমিট করছেন এগুলো ট্রু কিনা,
মানে সরেজমিনে তদন্ত করে দেখবে যে এখানে কোনো ফলস এন্ট্রি আছে কিনা।
যদি হ্যাঁ, যদি লাকি হন, যদি কাগজপত্র সব একদম ঠিক থাকে তাহলে ফোনেই শেষ হয়ে যাবে। যেমন আমার কেসে 3টা এমপ্লয়মেন্ট তারা ফোন করছে, ফোন করে আমার কাগজপত্র গুলো ঠিক ছিল, আল্লাহ দিলে কোনো ঝামেলা হয়নি, আমার ওখানে ইন পার্সন তারা যায়নি। তারপর গিয়ে আপনার পয়েন্ট পয়েন্টের ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, আপনার কোথায় কোথায় পয়েন্ট কি করলে পয়েন্টটা আসবে। প্রথম আমাদের সময় ছিল 60 পয়েন্ট, এখন যেটা বাড়াইছে এখন ইঞ্জিনিয়ারদের এখন মানে 70 না 65, আমি ঠিক জানি না, আমার সময় 60 ছিল, আমার 60 হয়ে গেছে। তারপর গিয়ে এখন 65 ফুলতে আপনাকে IS-7 করতে হবে, IS-7 করা খুবই টাফ, মানে আমাদের জন্য খুবই টাফ। তো তারপর গিয়ে ওই এমপ্লয়মেন্টের কাগজপত্র গুলো যদি ঠিক রাখেন, তারপর গিয়ে আর কি বলবো, আমার আমার আরো ঝামেলা ছিল, আমি 3টা দেশে কাজ করছি, আমি বাংলাদেশে কাজ করছি, আমি সৌদিতে কাজ করছি, আমি ওমানে কাজ করছি, সব জায়গায় আবার পুলিশ ক্লিয়ারেন্স লাগে, পুলিশ ক্লিয়ারেন্স মিডল ইস্ট থেকে বের করা খুবই টাফ, খুবই টাফ। যদি না আপনি ওই দেশ ছেড়ে যান, যেমন আমি সৌদি ছেড়ে চলে আসছিলাম, আমি পুলিশ ক্লিয়ারেন্স নিতে আমার প্রচুর কষ্ট করতেছে।
আচ্ছা, আরেকটা বিষয় যে এখানে আসার পর, আপনার যে আগের যে সার্টিফিকেট গুলো বাংলাদেশে পড়াশোনার বা অস্ট্রেলিয়ার বাইরের যে ইনস্টিটিউশন গুলোর, এগুলো কি এখানে আবার রিকগনাইজ করতে হয় না? যে ক্যানবেরাতে যে AEI নুসর,
আপনি যদি স্কিল ইমিগ্রেশনে করে আসেন আমাদের,
সেটা অলরেডি হয়ে যায়,
আপনাদেরকে আপনাকে বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়ার অ্যাপ্রুভাল নিতে হবে।
আচ্ছা,
যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখনই করতে হবে। সেটা কিভাবে নেবেন? ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে আপনাকে 3টা থিসিস পেপার সাবমিট করতে হবে বেসড অন ইউর ওয়ার্ক, মানে আপনি কি করেছেন এতদিন সেগুলোর উপর তাদেরকে 3টা থিসিস পেপার লিখে দিতে হবে। তারা যদি স্যাটিসফাইড হয় তাহলে, যেমন আমরা সবাই, আমরা যারা ইঞ্জিনিয়ার আসি আমরা সবাই কিন্তু ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়ার অ্যাপ্রুভড ইঞ্জিনিয়ার। তারপর এখানে আসার পরও একটু ঝামেলা হয় এখানে। ফার্স্ট অফ অল তারা ওভারসিজ ক্যান্ডিডেটকে তেমন খুব বেশি প্রায়োরিটি দেয় না, আর এখানে এসে যেটা হয় মানুষ বায়াসড হয়ে যায়। ধরেন গিয়ে যদি আপনার গোল ফিক্স না থাকে, যেমন আমার মাথায় যেটা ছিল, আমি যে 9 বছরে যে কাজগুলো করে আসছি, এখন আমি এখানে এসে স্টার্টিং এ যে কোনো জব শুরু করতে পারতাম। যদি আমি ধরেন গিয়ে টেফে একটা সার্টিফিকেট ফোর করে ফেলতাম যে কোনো একটা ট্রেডির উপর, তাহলে আমি ট্রেডির জবটা শুরু করে দিতে পারতাম। কিন্তু যদি আপনি গোল ফিক্স রাখেন যে আমি 9 বছর, আমার যেটা মাথায় ছিল আমি 9 বছর করে আসছি, 9 বছর আমি ফেলবো কেন, 9 বছর আমি নষ্ট করবো কেন, ওটাই করবো,
মানে আপনি ট্র্যাক চেঞ্জ করবেন না, আপনি এখানে চেষ্টা করবেন।
হ্যাঁ, সেটাই তো। এই জন্য আমার একটু দেরি হয়েছে, আমার জব পেতে প্রায় 1.5 বছর লাগছে। তারপর এন্ড অফ দা ডেটা আমার তো আলহামদুলিল্লাহ ভালো আছে, আমার অন্য কিছু চেঞ্জ করতে হয়নি। আমি বাংলাদেশি অ্যাপ্লিকেন্টদেরকে বলবো গোল ফিক্স রাখবেন, গোল ফিক্স রেখে আগাবেন, যা যা করতে হয় করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। আমি অনেকটা অংশে টেফ কে প্রায়োরিটি দিব, কারণ আমি আচ্ছা যে কথাটা বলা মিস হয়েছে, যেমন আমি ওই প্রথম কোর্সটা করতে 2-4 আওয়ার্স করছিলাম, ঠিক আছে। তো দ্বিতীয় কোর্সটা হলো আপনার ইয়ে ডিপ্লোমা, মানে সার্টিফিকেট ফোর এর উপরে, সেটার ফিস ছিল হ্যাঁ $8,000। $8,000 খরচ করবো মাথায় রেখে আমি এসছি জর্জে গেলাম। ওখানে আমাদের যে টিচার ছিল, হেড টিচার, ওনার নাম হচ্ছে বিলিয়ানা, ওর সঙ্গে বসলাম, ওর সঙ্গে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। সে আমাকে খুব সুন্দর কয়েকটা স্টেপস বললো। সে বললো তুমি যদি ডিরেক্ট ডিপ্লোমা করতে চাও, মোর দেন ওয়েলকাম, আই ডোন্ট মাইন্ড, কিন্তু তোমাকে এত টাকা পে করতে হবে, এবং সেটা 2 বছরের কোর্স। আর তুমি যদি আমার কাছে অপশন খোঁজো, আমার কাছে খুব ভালো অপশন আছে তোমার জন্য। কিরকম অপশন? এই যে বললাম, এই যে স্টেটমেন্ট অফ অ্যাটেনমেন্ট, সে আমাকে বললো তুমি 3টা স্টেটমেন্ট অফ অ্যাটেনমেন্ট করো, যে স্টেটমেন্ট অ্যাটেনমেন্ট গুলো পিয়ার হোল্ডারদের জন্য ফ্রি, বুঝতে পারছেন, যে 3টা স্টেটমেন্ট অফ অ্যাটেনমেন্ট করে আমার কাছে আসো, আমি এগুলো ব্লাইন্ড করে তোমার ডিপ্লোমা সার্টিফিকেটটা দিয়ে দিবো। আর আমি এখন ডিপ্লোমা করে ফেললাম 8,000 টাকার কোর্স, কোনো কিছু পে না করে, এবং 6 মাসের মধ্যে। আমি যেটা বলবো স্টুডেন্টদেরকে, আপনি অনলাইনে টেফে সবকিছু পাবেন, কিন্তু সবচেয়ে বেটার হয় ওখানে গিয়ে টিচারদের সঙ্গে কথা বলা। হ্যাঁ, টিচাররা খুবই খুবই আন্তরিক, খুবই আন্তরিক। আপনি যদি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারেন, বোঝাতে পারেন, ওরা আপনাকে খুবই ভালো সলিউশন দেবে।
খালেদ মাহমুদ আজাদ, SBS বাংলা শ্রোতাদের উদ্দেশ্যে আর কিছু বলবেন?
আর কি বলবো, দোয়া করবেন আমার জন্য সবাই, সবাই গোল ফিক্স রাখবেন, পড়াশোনা করেন, ইনশাল্লাহ ভালো ভালো দিন আসবে।
খালেদ মাহমুদ আজাদ, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
Tell us what you think. Rate this podcast on iTunes. It helps other people to find us.